এবার শুরু হচ্ছে আমাদের সোমবারের আলোচনা অনুষ্ঠান আলাপন। আজকের বিষয়, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান। পরিচালনা করছেন সরকার কবিরউদ্দিন।
সাবরিনা, ধন্যবাদ আপনাকে। শ্রোতাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছার সঙ্গে আমাদের আজকের এই নতুন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন শেষ পর্যন্ত, এবং অনুষ্ঠানের শ্রীবৃদ্ধির জন্য আপনারা নিশ্চয়ই অবদান রাখবেন, সেজন্য আগেভাগেই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখছি। ইদানিং বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান পরিলক্ষিত হয়েছে, হচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রচারিত খবরাখবরে আমরা জানতে পেরেছি। এসব নিয়েই আমাদের আজকের আলাপন, আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আর রয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক সংবাদ ভাষ্যকার সৈয়দ মাহমুদুল্লাহ। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের কারো বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ, এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের কাছে তার প্রারম্ভিক মন্তব্যের জন্য। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল পাত্র বা সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। তবে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের কাছে যাওয়ার আগে আমরা আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে যাচ্ছি। আপনারা একটু আগেই বিশ্ব সংবাদে আমাদের আমার সহকর্মী শেগুফতা নাসরিন কুইনের কাছ থেকে শুনেছেন যে বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে একটি রিপোর্ট আমির খসরুর। তো আমির খসরু, এই রিপোর্টে কোনো আপডেট আছে এ অবধি? হ্যালো খসরু।
জি, আমি শুনতে পাচ্ছি। এই রিপোর্টের এখন কোনো আপডেট নেই, কারণ সন্ধ্যে ছটার দিকে পুলিশ ঘোষণা করেছে যে এই অভিযান শেষ করা হয়েছে। অভিযানটি শুরু হয়েছিল বিকেল চারটার দিকে এবং জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এবং কাটলি এলাকায় দুটো বাড়িতে অভিযান চালানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে, এবং দু ঘন্টার চিরুনি তল্লাশি শেষে কিছুই পাওয়া যায়নি, এটা এমনটাই জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে এই অভিযানটি কেন হয়েছে, এটা একটা আতঙ্কের কারণে, এটা বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। কারণ সীতাকুণ্ডে কয়েকদিন আগে অর্থাৎ বুধবার দুটো বাড়িতে পুলিশি অভিযানে পাঁচজন নিহত হয়েছেন, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, এবং আজ সোমবারই ঘোষণা করা হয়েছে যে এই একটি বাড়ি সম্পূর্ণ বিস্ফোরক মুক্ত করা হয়েছে, যে বাড়িতে পরিপূর্ণভাবে বিস্ফোরক ছিল।
হ্যাঁ জি খসরু, হ্যাঁ জি, এই আপনি এখানে, আপনাকে থামাচ্ছি, আপনি কিন্তু যাবেন না, আপনি আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, কোনো আপডেট হলে পরে সেটা বলবেন, এবং মাঝে মধ্যে এই মন্তব্যের জন্য আপনার কাছে যাব। আমি এখন জেনারেল সাখাওয়াত হোসেনের কাছে যাবার আগে আমাদের বিভাগীয় প্রধান রোকেয়া হায়দার স্টুডিওতে রয়েছেন, যেহেতু এটা অভিষেক অনুষ্ঠান আলাপন, আজকের অভিষেক অনুষ্ঠানে রোকেয়া হায়দার শুভেচ্ছা মন্তব্যের জন্য যাচ্ছি। রোকেয়া হায়দার,
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর আবারও বলছি যে আমাদের এই অনুষ্ঠান এক ঘন্টা আজ থেকে শুরু হলো আবার, এবং এক ঘন্টার অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে মিডিয়াম ওয়েবে প্রচারিত হচ্ছে। আমরা আপনাদের যে অনুরোধ আছে সেইভাবে চেষ্টা করে যাচ্ছি যে হয়তো এই অনুষ্ঠান আগামীতে শর্ট ওয়েবে প্রচার করা সম্ভব হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি কথা বলি, এটি কল ইন অনুষ্ঠান, আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার যেমন আপনারা জানেন 2026193062। অনুষ্ঠান চলাকালে যদি আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে সরাসরি ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। আর এখন আমরা ফিরে যাচ্ছি আলোচনায়, সরকার কবিরউদ্দিন আর ঢাকা এবং নিউ ইয়র্কে যারা রয়েছেন আমাদের সেই বিশেষ অতিথিদের কাছে।
জি ধন্যবাদ। শ্রোতারা তো থাকবেনই আমাদের সঙ্গে, রোকেয়া দার আপনিও থাকবেন আমাদের সঙ্গে, মাঝে মধ্যেই আপনার কাছে যাবো হয়তো আমরা মন্তব্যের জন্য। এই মুহূর্তে চলে যাচ্ছি সেন্ট মার্টিনস আইল্যান্ডে বাংলাদেশের, সেখানে অবকাশ যাপনে গিয়েছেন জেনারেল সাখাওয়াত হোসেন, কিন্তু আমরা ওখানেও ওর পিছু ধাওয়া করেছি। জেনারেল সাখাওয়াত হোসেন, প্রারম্ভিক মন্তব্য, বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান।
দেখুন, আমি তো এমন এক জায়গা আছি যে আজকের কোনো খবর আমি পাইনি। আমি খুশুর মুখে যেটা শুনলাম যে চিটগাঙে বোধ হয় একটা বাড়িতে তল্লাশি চালিয়েছিল, সেখানে কিছু পাওয়া যায়নি।
গত কদিন ধরেই চিটগাঙের এই ঘটনাটা চলছে।
হ্যাঁ, গত কয়েকদিন ধরে ওই আপনার সীতাকুণ্ডুর পর থেকে
জি
এই বিষয়টা চলে আসছে।
আচ্ছা, এই সন্ত্রাসবাদের এই যে উত্থান, এটা হঠাৎ করে কেন দেখা যাচ্ছে, কারণ কি হতে পারে?
দেখুন, আমি একটু যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে কথা বলি, এটা কিন্তু এই সন্ত্রাসবাদের বিষয়টি কিন্তু খুব একটা নতুন যে বিষয় তা নয়। আপনি যদি
শুধু বাংলাদেশে যে হচ্ছে তাও নয়,
সেন্চুরির দিকে আপনার অ্যানার্কিস্ট সন্ত্রাসবাদ করেছিল, তারপরে আমরা দেখলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে পোস্ট কলোনিয়াল যে যুদ্ধটা হয়েছিল, কলোনিয়াল যে মুভমেন্টটা হয়েছিল, সেখানেও সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়া হয়েছিল। পরে আমরা এক্সট্রিম লেফটিস্ট সন্ত্রাসবাদ দেখলাম, যেটা চারু মজুমদার, আমাদের এই অঞ্চলে যদি বলি, চারু মজুমদার বাংলাদেশে তৎকালীন ওই সময়কার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, আরো অনেকগুলো পার্টি যেগুলো সর্বহারা, এদের একটা সন্ত্রাসবাদ ছিল, সেগুলো এক্সট্রিম রাইট, এক্সট্রিম লেফট সন্ত্রাসবাদ ছিল, একই ধরনের এই ধরনের, তবে স্কেলটা সেটা একটু অন্যরকম ছিল। এখন এখন যেটা হচ্ছে, যেটা আমরা রিলিজিয়াস বেস সন্ত্রাসবাদ বলছি, এটাও কিন্তু বিশ্বের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আফগানিস্তান ইত্যাদি ঘিরে যে পরিস্থিতি, তারই থেকে সূত্রপাত হয়েছে। বাংলাদেশে বিষয়টি প্রথম চোখে আসে সে আপনার উদীচির সময় বটমূলে যে বোমা হামলা হয়েছিল, সেটাকে অনেকে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বা বিজেপি কথা বলে মোটামুটি আমরা ভুলে গিয়েছিলাম। তারপর 2005 সালে আমরা দেখলাম একটা অর্গানাইজড জেএমবি নামে যেটা বেরিয়েছিল, তারা 63টি জেলায় সাইমেলটেনিয়াসলি বম্বিং করলো। কিছু তার কিছুদিন পরে আমরা দেখলাম একটা ভয়াবহ তাণ্ডব, কয়েকটি জায়গায় তারা আত্মঘাতী বোমা হামলা করলো, বিশেষ করে বিচারকদের উপরে। এটার পরে মোটামুটি এদের ধরপাকড়ের পরে কিছুটা পরিস্থিতি অনেকটা একরকম শান্ত ছিল, কিন্তু সেখানে শান্ত থাকার মানে এই নয়। তখনও বলা হয়েছিল যে ওই পরিস্থিতির কারণে যেহেতু তাদেরকে তাদের টপ লিডারকে ধরা হয়েছিল, পানিশমেন্ট দেওয়া হয়েছিল, যেহেতু তারা কানেক্টেড, তারা দে ক্লেম টু বি কানেক্টেড উইথ আফগানিস্তান, পরবর্তী পর্যায়ে মিডল ইস্টের বিষয়গুলো যখন বিস্তারিত হলো, তখন কিন্তু আমরা দেখলাম নানান রকমের ছোট ছোট দল, আনসারুল্লাহ বাংলা টিম, আল্লাহর দল, জেএমবি, কেজেএমবি, এখন যেটা আমরা শুনছি নব্য জেএমবি কাহিনীটা তো আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি বলে, ডেফিনেশন অফ নব্য জেএমবি আমরা ঠিক জানি না, উত্থান আইএস এর, কিছুটা পতন আল কায়দার, আবার নতুন করে আল কায়দার জন্ম, সবকিছু মিলিয়েই এই বাংলাদেশের এর এফেক্টটা পড়েছে। তার কারণ আপনি জানেন যে বাংলাদেশের 90% মুসলমানের জায়গা, এখানে ইভেন 0.1% লোক যদি রেডিকালাইজ হয়ে গিয়ে থাকে তাহলে দ্যাট ইজ ডেঞ্জারাস। সো আপনার প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে বাংলাদেশকে যদি মনে করা হয় যে এখানে রেডিকালিজমটা একেবারেই সম্ভব নয়, আমি সেটা ঠিক মনে করি না। 90% মুসলমানের দেশে, বিশেষ করে যারা বাইরে আছে, বিভিন্ন জায়গা আছে, এখন বাংলাদেশিরা প্রচুর বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারো কেউ হয়তো সেকেন্ড প্রজন্ম আছে, বাইরের থেকে যে মোটিভেশনটা হচ্ছে এর এফেক্টটা বাংলাদেশে পড়ছে, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটাই হচ্ছে আপনি যদি বলি সংক্ষেপে হিস্ট্রি অফ এক্সট্রিম টেরোরিজম বা রাইট এক্সট্রিম রাইটিস্ট টেরোরিজম লেফটিস্টের যে জায়গাটা নিয়েছে।
জি, আপনি এই যে রাইটিস্ট টেরোরিজমের কথা বললেন, এই যে রেডিকালিজমের কথা বললেন, এই যে রিলিজিয়ান বেসড জঙ্গিবাদের কথা বললেন, সাধারণভাবে আমাদের শ্রোতাদের অনেকেও এটাকে ট্রেস করেন 80-এর দশকে, যেমন আফগানিস্তানে যখন কিনা তালেবানদের উত্থান ঘটেছিল সেই সময়টায়। কিন্তু আমরা ইতিহাস যদি পর্যালোচনা করে দেখি, আমরা যদি আরও পিছন দিকে যাই, তাহলে দেখতে পাবো এর আগে, বহু আগে, বহু ইতিহাসের অনেক আদি যুগেও এই রেডিকালিজম ছিল, রেডিকালিজমের ট্রেস আমরা দেখতে পাই, এই রিলিজিয়ান বেসড যে জঙ্গিবাদ তার আমরা ট্রেস দেখতে পাই। এবং এটা নিয়ে আমাদের প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, সংবাদ ভাষ্যকার, তিনি বেশ কিছু কাজ করেছেন বলে আমার ব্যক্তিগতভাবে জানা আছে। সেই 70-এর দশক থেকে যখন উনি ইস্টার্ন নিউজ এজেন্সিতে ছিলেন বাংলাদেশে, সে সময় থেকে। তো মোহাম্মদুল্লাহ ভাই, আপনি এ সম্পর্কে আলোকপাত করবেন?
আপনি অনেক অতীতের যে রেডিকালিজমের কথা বলছেন, যে ইংরেজিতে যে অ্যাসাসিন শব্দটা, এটা কিন্তু হাসিসিন থেকে এসছে। এবং এই একটা গ্রুপ আপনার একটা শিয়া অপভ্রংশ গ্রুপ ইরাকের মাউন্টেনিয়াস এরিয়াতে, সিরিয়া ইরাকের ওই অঞ্চলে পর্বত সংকুল এরিয়াতে তারা ছিল, এবং প্রায় ওদের সন্ত্রাস 100 বছর বা তারও বেশি চলেছিল তারা এই হত্যাকাণ্ড চালাতে ধর্মের নামে। তো যাই হোক, আমাদের অঞ্চল সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত বিখ্যাত নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার শেখাওয়াত যেটা বললেন, আমি তার অনুরাগীদের একজন, তার নানা ক্ষেত্রে অবদানের জন্য আমি তার সাথে একমত। কিন্তু বাংলাদেশের এই ব্যাপারটা, এটার আরো একটা দিক আছে। একটা তো হচ্ছে যে এখন এই যে ইন্টারনেটের যুগে এক ধরনের রোমান্টিসিজম থাকে, কপিক্যাট, একজন খুন করছে আর একজন দেখে খুন করে, এই যে এটার একটা কপিক্যাট শব্দ আছে, মানে অনুকরণ করা, অনুসরণ করে, এটা একটা কিন্তু এক ধরনের রোমান্টিসিজম হয়ে দাঁড়িয়েছে। এবং ধর্মীয় প্রবণতা, মধ্যপ্রাচ্য থেকে অনেক লোক এসে এখন বাংলাদেশে এই মধ্যপ্রাচ্যের ধরনের আলখাল্লা পরা, তারপরে এই যে আমাদের দেশের মায়েরা বোনেরা, আমাদের আমরা যখন ছোটকালে ছিলাম তারা মাথায় ঘোমটা দিতেন নিশ্চয়ই, কিন্তু এখন হিজাব পরা ইউনিভার্সিটিতে পড়ছেন, সব জায়গায় পড়ছেন, এটা একটা, এটা খারাপ তা বলছি না, এই আর একটা ধরন। এবং এদের মধ্যে এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য, রিক্রুটমেন্টের জন্য, যেমন অনেকগুলো ক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্ভবত ঢাকার বেশ কিছু ছাত্রের মধ্যে রেডিকালিজম ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথম বাংলাদেশে যে ব্লগার হত্যা করলো, রাজীব তাকে হত্যা করেছিল, ওই ইউনিভার্সিটির কয়েকজন, এটা একটা অভিযোগ আছে। একটা ট্রেন্ড শুরু হয়েছে। আর একটা হচ্ছে রাজনৈতিকভাবে এই পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য কৌশল নেওয়া হয়নি, পদক্ষেপ নেওয়া হয়নি। সেটা একটা অর্থ হচ্ছে আপনার অনেকে, যে আমাদের দেশে যারা কতগুলো এক্সট্রিমিস্ট প্রতিষ্ঠান তাদেরকে তো ব্যান করা হয়েছে পৃথিবীর অনেক দেশে, কিন্তু রাজনৈতিক যে বিপক্ষ মত থাকে, গণতন্ত্রের চেষ্টা করা উচিত, তারা যদি প্রত্যক্ষভাবে খুনি সন্ত্রাসী সংগঠন না হয়, কেবল রাজনৈতিক বিপক্ষ হওয়ার কারণে তাদের কর্মকাণ্ড যদি প্রতিহত করা হয়, তাদের যদি দেয়ালে ঠেকিয়ে দেওয়া হয়, তখন ঘটনা কি ঘটে, যে তারা ওই সমস্ত নিজেদের স্বার্থে অন্য দেশের এবং জাতির ভবিষ্যৎ কথা চিন্তা না করে অনেক সময় ওই সমস্ত সন্ত্রাসবাদীদেরকে সাহায্য সহযোগিতা করে, এমনকি কখনো কখনো নিজেরাই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়। সরকার তখন মনে করে যে এগুলো সন্ত্রাসী গ্রুপরা করছে, অথবা সন্ত্রাসীরা করছে। কিন্তু আমাদের দেশে আমরা বারবার দেখি, প্রথম দিকে যখন এই ধরনের কাণ্ড হলো, সরকারের অত্যন্ত উচ্চ পর্যায়ের লোকরা এবং নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা বারবার রাজনৈতিক বিরোধী দলের উপরে দোষারোপ করেছেন। এই শেষের কেবলমাত্র ঢাকার এই ক্যাফে অ্যাটাকের ঘোষণার পরবর্তীতে সরকারের টনক নড়েছে, এর আগে এই কথাটা করেনি। আর একটা কথা হচ্ছে যে এই রাজনৈতিক মধ্যপ্রাচ্যের অনেক দেশে, যেমন মক্কার গ্র্যান্ড মুফতি, আল আজহারের গ্র্যান্ড মুফতি, তারা ফতোয়া দিয়েছেন এদের বিরুদ্ধে। আমাদের দেশে উচিত ছিল আমাদের ধর্মীয় নেতাদেরকে এই সংশ্লিষ্ট করা, এদের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য, এটা যে ধর্ম বিরুদ্ধ কাজ এই ধরনের হত্যাকাণ্ড সেটার জন্য। কিন্তু অতি সম্প্রতি সেদিকে একটা চেষ্টা হয়েছে, তার আগে পর্যন্ত হয়নি। এ সম্পর্কে আমরা এরপরে কলিং শোতে আমরা আরো কথা বলার সুযোগ পাবো।
জি, আমরা যারা বাংলায় কথা বলি, যারা কিনা তেঁতুলিয়া থেকে টেকনাফ অবধি বিস্তৃত ভূখণ্ডকে হোম কান্ট্রি বলে মনে করি, তারা এবং সেই সঙ্গে পশ্চিম বাংলার যারা কিনা বাংলায় কথা বলেন তাদের অনেকেই আমাদের মতনই কার্য ব্যাপদ এসে পেটের ধান্দায় পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, কিন্তু হোম কান্ট্রি বলে মাতৃভূমি বলে নারী পোতা রয়েছে যে জায়গাটায় যে ভূখণ্ডে বঙ্গভূমিতে, তারতে কোনো রকম বিঘ্ন উৎপত্তি বিপত্তি কোনো সন্ত্রাসী তৎপরতা এসব দেখলে কষ্ট লাগে ব্যথা লাগে মনে, তো সে কারণ যেটাই হোক না কেন, তো এই কারণ খোঁজার জন্যে আমাদের আগ্রহ আছে এবং আমরা উদগ্রীব হয়ে আছি। তো এরকমেরই একজন আমাদের থাকেন নিউ ইয়র্কে, একসময় বাংলাদেশে সাংবাদিকতা করতেন, এখনও সাংবাদিকতা করেন, ফ্রিল্যান্স সাংবাদিকতা, মঈনুদ্দিন নাসের, তার বক্তব্য শুনি এ সম্পর্কে। হ্যালো
মঈনুদ্দিন নাসের বলছি নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশে আইসিস বা আল কায়দার সাথে যুক্ত সন্ত্রাসী রয়েছে বলে এইসব জঙ্গি সংগঠনগুলো এবং পশ্চিমা দেশসমূহ দাবি করলেও বাংলাদেশ মনে করে তারা দেশেই সৃষ্ট বা হোমগ্রোন। বিষয়টা বিতর্কিত হলে বস্তুত এতে কোনো সন্দেহ নেই যে সন্ত্রাসী রয়েছে, সন্ত্রাস চলছে। আমার মতে সন্ত্রাস শুরু হয়েছে সাধারণত যেমন হয় তাকে যে বাংলাদেশের মতো দেশগুলোতে সরকারের পক্ষ থেকে, যেমন বাংলাদেশে ক্রস ফায়ার ও এনকাউন্টার নামক ভয়াবহ পদ্ধতি রয়েছে যাকে সরকারের মন্ত্রীরা বলেছেন তা এক ধরনের সিস্টেমে পরিণত হয়েছে। যেমন গত আজকেও খবর বেরিয়েছে যে বাংলাদেশে মানে থানা থেকে জিডি উদাও হয়ে গেছে, একজন লোককে গুম করা হয়েছে, জিডি উদাও হয়ে গেছে। এটা এই এই জিডি উদয় হয়ে যাওয়াটাই হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সন্ত্রাস। আর অন্যদিকে জনগণের ধারণা বিচার ব্যবস্থাকে ধ্বংস করার কারণেই সরকারকে ক্রস ফায়ারের উপর নির্ভর করতে হচ্ছে। একটি হত্যাকাণ্ড আরো হত্যাকাণ্ডের জন্ম দেয়, ক্রস ফায়ার করেও সন্ত্রাস বন্ধ করা যায়নি। কারণ কি? কারণ হচ্ছে সন্ত্রাসকে ক্রস ফায়ারের মতো সন্ত্রাস দিয়ে বন্ধ করার প্রয়াস। সেখানে বিচারের ফলাফলকে তুচ্ছ জ্ঞান করা হয়েছে। সন্ত্রাসীর বিরুদ্ধে যারা রায় হবার পরেও তারা প্রকাশ্যে ঘুরে ফিরে, হত্যাকারীদের ধরা হয় না, খুনের আসামিরা অর্থ ঘুষ দিয়ে দিব্য মন্ত্রীর পাশে জায়গা করে নেয়, বিচারের বাণী সেখানে নীরবে নিবৃত্তে কাঁদে, সেখানে আইসিস ও আল কায়দার মতো নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীরা সন্ত্রাসীর কারবারীরা যে জায়গা করে নেবে তা কি আর সরকারকে বোঝানোর কোনো প্রয়োজন আছে? ইসলামিক স্টেট বস্তুত একটা বাইবীয় স্টেট, স্টেটের অস্তিত্ব নেই, কিন্তু সন্ত্রাসী বা জঙ্গি বাহিনীর অস্তিত্ব সর্বত্র এই সংগঠনগুলির নামে, আইসিস বা আল কায়দার নামে। যতদিন বিচারের পরিবর্তে চলবে ক্রস ফায়ার ততদিন পর্যন্ত শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই এই সরকারি সারা বিশ্বে সন্ত্রাস এবং আইএস বা আল কায়দা ঘাঁটি করে নিতে পারে।
সরকারের দায়বদ্ধতা নিয়ে, সরকারের দায়িত্বশীলতা নিয়ে সাংবাদিক মঈনুদ্দিন নাসেরের বক্তব্যে যে উষ্মা, যে ক্ষোভ আমরা অনুভব করলাম, জেনারেল সাখাওয়াত মন্তব্য করবেন তার ব্যাপারে?
দেখুন, উনি ওনার ক্ষোভ, উনি যে কথাগুলো বললেন সেগুলোকে আমি ডিনাই করতে পারি না, কারণ হচ্ছে যে এগুলো তো ফ্যাক্ট, ডিনাই করা করতে গেলে আমাকে পলিটিশিয়ান হতে হবে। আমি নট এ পলিটিশিয়ান, আমি ওনার ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলোকে ঠিকই মনে করছি। তিনি উষ্মা প্রকাশ করেছেন, হয়তো উনি দূরে থাকেন, দেশে দেশের পরিস্থিতি অনুধাবন করে বলেছেন। ফ্যাক্ট রিমেইন, যেটা আমরা এখানেও বলি, যে যখন আপনার দেশে সুশাসন, যখন দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়, তখন এই ধরনের মতবাদে যারা বিশ্বাসী তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যায়, এবং বাংলাদেশে কিন্তু ঘটনাটা তাই ঘটেছে এখন পর্যন্ত। এটাকে যে একটা ন্যাশনাল প্রবলেম, এটাই এখন পর্যন্ত সরকারের বা রেসপন্সিবল কারো কাছ থেকে এই কথা বিষয়টি নেওয়া হয়েছে। তাও আমরা দেখলাম যে সেখানে মতত্বের প্রয়োজন, সেই জাতীয় মতত্বের ব্যাপারে কোনো প্রগ্রেস কোনো আমরা কোনো দিক থেকে দেখিনি, বরং উল্টা ঘটনা কিছু ঘটলেই সেটা একে অপরকে দোষারোপ করার একটা প্রবণতা। তো এই পরিস্থিতির ভিতরে আইডিয়াল সিচুয়েশন, যেখানে আপনি যে কোনো ধরনের অপশক্তি বলুন অথবা বিকৃত শক্তি বলুন একটা মাথা ছাড়া দিয়ে উঠবে। এখন যে বিষয়টি যেটা 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 আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দিস ইজ ওয়ান ফ্যাক্টর, যে একটা ক্ষেত্র প্রস্তুতের রয়েছে যেখানে মানুষের ভিতরে বিভাজন আছে, সমাজের ভিতরে বিভাজন আছে। বিকজ অফ পলিটিক্যাল বিভাজনের কারণে বাংলাদেশ এক বিখণ্ডিত একটি রাষ্ট্র যদি মনে করি বা জাতি যদি মনে করি ওই অবস্থাতে আছে, এবং সবাই যে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সমর্থক তা নয়। এই বিভাজন শুধুমাত্র এই পার্টি ওই পার্টি নয়, এই বিভাজন একটা গুড গভর্নেন্স নেই সেই কারণে যে একটা বিতশ্রদ্ধ ভাব, যে কারণে সরকারের যে কোনো অ্যাকশনকে অনেকেই প্রশ্নবিদ্ধ করেন যে ঘটনাটা কি, ঘটনাটা সত্যি কিনা, ঘটনাটা কতখানি। কারণ আপনি যখন কোনো ঘটনা ঘটে আপনি দেখুন পলিটিক্যাল কারণ দেওয়ার চেষ্টা করেন, সবাই মিলে ইনভেস্টিগেশনে সেই ধরনের আলামত পাওয়া যায় না। এইসব কারণে আপনার আমাদের দেশের ল এনফোর্সিং এজেন্সি যদি সঠিক কাজটিও করে তারা যদি সঠিক কথাও বলে সেটাও কিন্তু মানুষ সহজে গ্রহণ করতে পারে না। এই বিষয়গুলো যেমন এইখানে যে সব প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন শুধুমাত্র ল এনফোর্সিং দিয়ে ল এনফোর্সমেন্ট দিয়ে এই ধরনের একটা আইডিওলজিকে ডিফিট করার কথা চিন্তা করি, উইচ ইজ অ্যাবসলুটলি রিডান্ডেন্ট, এটা আপনি করতে পারেন না। এটার সাথে আপনাকে একটা সমন্বয় করে একটা সামাজিক, একটা অর্থনৈতিক এবং সমস্ত এলিমেন্ট দিয়ে আপনাকে এটাকে আক্রমণ করতে হবে। সেইখানে একটা বিশাল গ্যাপ রয়ে গেছে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যখন এটা নিয়ে উঠলো যে মসজিদে মসজিদে খুতবা দেওয়া হবে এটার বিরুদ্ধে, এমন একজন ব্যক্তিকে দিয়ে এই কথাটা এই খুতবাটা তৈরি করানো হলো,
নেটওয়ার্কিং এর প্রবলেম হচ্ছে। জেনারেল শাখাওয়াত আপনি থাকবেন লাইনে আমাদের সঙ্গে, আমি কিছুক্ষণের জন্য আমাদের ঢাকা সংবাদদাতার কাছে যাচ্ছি। আমির খসরু, জানেন আপনি জানেন যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আমাদের চলার পথের মূল রসদ, এবং এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল পাত্র বা সমাজের বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ কাম্য নয় আমাদের, দুধে দীপ্ত আলোচনাই এখন আমাদের কাম্য। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে বাংলাদেশের মিডিয়া এই সরকারের দায়বদ্ধতা নিয়ে, দায়িত্বশীলতা নিয়ে কি মনোভাব পোষণ করেন?
এক্ষেত্রে আমার একটি বক্তব্য হচ্ছে, আমি সাংবাদিক হিসেবেই একটা বিষয় উল্লেখ করতে চাই, তারপরে আরো দুই একটি বিষয় আমাকে যদি সময় দেওয়া হয় তাহলে আমি বলবো। যারা জঙ্গি এবং সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ে রিপোর্ট করে থাকি এবং মাঠ পর্যায়ে কাজ করে থাকি তারা একটা সংকট এবং
আমির খসরু আমি এক সেকেন্ডের জন্য আপনাকে একটু ডিস্ট্রাক্ট করব। সাবরিনা আপনি কি একটু দেখবেন প্লিজ, জেনারেল শাখাওয়াতের লাইনটা কেটে আবার ওনাকে কল করার জন্য একটু নেটওয়ার্কিং এর প্রবলেম হচ্ছে। জি আমির খসরু বলেন।
যে আমরা যারা জঙ্গি এবং সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ে রিপোর্ট এবং বিশ্লেষণ করে থাকি এবং মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করে থাকি তারা একটা কঠিন সংকট এবং সমস্যার মধ্যে রয়েছে। এই সমস্যাটা হচ্ছে যেমন কোনো ঘটনা ঘটলেই আমাদের পুরোপুরিভাবে এখন নির্ভরশীল থাকতে হচ্ছে বা বাধ্য করা হচ্ছে যে পুলিশ বা র‍্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর যে খবর দেওয়া হয় তাদের পক্ষ থেকে তার উপরেই আমাদের সমস্ত কিছু নির্ভর করে আমাদের তথ্য দিতে হয় এবং আমাদের খবর পরীক্ষণ করতে হয়। এক্ষেত্রে সমস্যাটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো ঘটনা ঘটলে এ ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু বলেন না, তারা শুধুমাত্র একটি প্রেস কনফারেন্স ডেকে বা কিছু সংখ্যক সাংবাদিককে ডেকে এই ঘটনা সম্পর্কে বলেন। এতে নানা জটিলতার সৃষ্টি হয়, কারণ আসলে ঘটনাটা কি ঘটেছে এবং কি ঘটনা ঘটেছিল এই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা যদি না দেওয়া হয় তাহলে নানা কিছু আপনার নানা ধরনের গুজব, নানা ধরনের আলোচনা, নানা ধরনের বিভিন্ন ধরনের খবর পর্যন্ত আপনার প্রকাশিত হতে পারে। যেমন একটি ঘটনা আজকেই আইন সালিশ কেন্দ্র একটি মানবাধিকার সংগঠন তারা কারণ তারা এই কাজটি অনেকদিন ধরে করছে, তারা একটা বিষয় উল্লেখ করেছে। এবং এই বিষয়টা আমি উল্লেখ করতে চাই এই কারণে যে বাংলাদেশে জঙ্গিবাদের যে ব্যাপারে যে অভিযানগুলো চলছে বা যে কার্যক্রম চলছে, এ ব্যাপারে এই বিষয়টি বেশ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যেমন গত কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে যে আশকোনায় র‍্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা হয়েছে,
আপনি রিপোর্ট করেছিলেন,
এর আশেপাশে অভিযান চালিয়ে আবু হানিফ মৃধা নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এটা আইন সালিস কেন্দ্র বলছে। পরদিন শনিবার হানিফ মৃধাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে হানিফ মৃধার পরিবার বলছে যে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তাকে গত 27 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এখন বলা হচ্ছে যে গত শুক্রবার 17 মার্চ এই হানিফ মৃধা আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। তাহলে এখন প্রশ্ন যাচ্ছে, এবং হানিফ মৃধার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি বলা হচ্ছে এবং তারা বলছেন যে এ ব্যাপারে অতীতে জিডিও করা হয়েছে, তাহলে প্রশ্নটি দাঁড়াচ্ছে যে কার বক্তব্য সঠিক বলে আমরা ধরে নেব। দ্বিতীয় এখানে আরেকটি প্রশ্ন দাঁড়ায় যে তাহলে যদি একজন ব্যক্তিকে, এবং এখানে শুধু হানিফ মৃধা না, হানিফ মৃধার বন্ধু সোহেল হোসেনকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন এই যে অস্পষ্টতা রয়ে গেছে, এ সম্পর্কে যখন রিপোর্ট করা হয় গত শুক্রবারে, তখন বলা হয়েছে যে আত্মঘাতী হামলা হয়েছে। এখন আইন সালিস কেন্দ্র এবং অন্যান্য সংস্থাগুলো যখন বলছে যে হানিফ মৃধাকে আগেই আটক করা হয়েছে, এই যে দুটো বক্তব্য এসছে, এই দুটো বক্তব্য কিন্তু শুধুমাত্র এই হানিফ মৃধার ক্ষেত্রে এসছে তা না, ইতিপূর্বে আন্তর্জাতিক যে মানবাধিকার গোষ্ঠী এবং সংগঠনগুলো আছে এবং দেশীয় যে মানবাধিকার সংগঠন এবং গোষ্ঠীগুলো আছে, তারা কিন্তু ব্যাপারে সোচ্চার থেকেছেন যে সুস্পষ্টভাবে বলতে হবে যে আসলে ঘটনাটি কি ঘটেছে, এবং তারা বিভিন্ন ঘটনার এই ধরনের তদন্ত দাবি করেছেন। আরেকটা বিষয় আমি আপনাকে একটু বলতে চাই, এটা সাংবাদিকতা রিলেটেড, যে কারণ যদি আপনার সুস্পষ্টভাবে বলা না হয় তাহলে কিন্তু আপনার নানা ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। এখানে আরেকটা বিষয় সবচেয়ে বড় গুরুত্বের সাথে উল্লেখ করা প্রয়োজন, যে ব্রিগেডিয়ার সাকাউজ হোসেন যে বিষয়টি একটু আগে উল্লেখ করলেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে শুধু ছেড়ে দিলেই যে মানবাধিকার পরিস্থিতির অবনতির কথাটি উঠেছে, ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দেশ এ কথাটি বলছে যে জঙ্গিবাদ দমনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে জনগণকে সম্পৃক্ত করা ছাড়া এবং স্পষ্টতা ছাড়া, জবাবদিহিতা ছাড়া এবং খুব খোলামেলা অবস্থা ছাড়া এই জঙ্গিবাদ যে দমন করা যায় না বা জঙ্গিবাদ দমন সম্ভব নয়, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। দ্বিতীয় একটা ছোট আমি একটা বিষয় আপনাকে বলে রাখি, যে মানুষের মধ্যে একটা, আমরা যখন খবরাখবর সংগ্রহ করতে যাই তখন জনগণের মধ্য থেকে এই বিষয়টা আমরা বারবার শুনতে থাকি যে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে এবং বেশ কিছু বিদেশিকেও হত্যা করা হয়েছে। শুধুমাত্র জাপানি নাগরিক কোনিও হোসি হত্যাকাণ্ডের বিচারের একটি রায় ছাড়া অন্যান্য কোনো ঘটনাগুলো এখন পর্যন্ত কিন্তু এই জঙ্গিবাদ দমন এবং সন্ত্রাসের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রয়োজন, আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি যে এক্ষেত্রে স্পষ্টতা, জবাবদিহিতা এবং ঘটনা যা ঘটেছে তা জনগণকে সরাসরি জানিয়ে দিলে জনগণ বরং
এই পর্যায়ে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, রয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক সংবাদ ভাষ্যকার সৈয়দ মোহাম্মদুল্লাহ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। জি, আমরা এখন যাচ্ছি এই পর্যায়ে আবার জেনারেল সাখাওয়াত হোসেনের কাছে। লাইনটা কেটে গিয়েছিল তখন, সরকারের দায়বদ্ধতা, দায়িত্বশীলতা নিয়ে আপনি বক্তব্য উপস্থাপন করছিলেন। জেনারেল সাখাওয়াত,
না আমি যে ঘটনাগুলো বললাম এটা আমার মনে হয় বোধ করি আমির খুশু ডিটেলে বলেছে আপনাকে। হ্যাঁ, সে তো যা বলার স্পষ্টতই বলেছে। এখন বিষয়টা হলো যে আমরা ধরুন আমির খুশু একজন সাংবাদিক, তার কাছে যে ধরনের খবর আসে বা বিশ্লেষণ ঘুরে ভাবে দেখে, সাধারণ মানুষ হিসাবে কিন্তু আমাদের কাছে সেই ধরনের স্কোপ নেই অতটা ডিপে যাওয়ার। এবং প্রবলেমটা হচ্ছে যে যখন একটা ঘটনা ঘটে, সেই ঘটনা এত শাখা প্রশাখা বের হয় যে সেই ঘটনা যে আমির খুশু যে বিবরণটা দিল, সেই ধরনের বিবরণে একটা রাজনৈতিক সমস্যা যেমন সৃষ্টি হয়, তেমনি সাধারণ মানুষের ভিতরে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। এবং এই বিভ্রান্তির মধ্যে দিয়ে বা এই বিভ্রান্তিকে পুঁজি করে আপনি এই এই ধরনের যে কাউন্টার টেরোরিজম বলি বা যেটাই বলি, এটা পরিচালনা করা খুব ডিফিকাল্ট। কারণ আপনি শুধুমাত্র যদি ল এনফোর্সিং এজেন্সির হাতে এটা ছেড়ে দেন, দেয়ার উইল বি লট অফ এক্সেস, যেটা হচ্ছে। এবং অনেক লোকের খবর পাওয়া যাচ্ছে না, অনেক ছেলেপেলে হারিয়ে যাচ্ছে, তাদেরকে আবার আমরা উদয় হতে দেখি কিছুদিন মধ্যে, আবার কিছু সিরিয়াতে তিনটি নাম এসছে যারা আত্মঘাতী হয়েছে, যার মধ্যে লেটেস্ট একজন যিনি চিটাগং থেকে গিয়ে চলে গিয়েছিলেন, বিবিসিতে তার বোনের আমি ইন্টারভিউ শুনলাম, সে বাংলাদেশ থেকে সিরিয়া চলে গেছে, সেখানে ইরাকে আত্মঘাতী হয়েছে। সম্পৃক্ততা কিছু তো আছে। এখন এই সম্পৃক্ততা কিছু জায়গায় যে ঘটনাগুলো ঘটলো, যেটা আমির খুশু বললেন যে ওই ছেলেটিকে নিয়ে এখন প্রশ্ন উঠছে, তার বাপ মা বলছে যে এক মাস আগে তাকে ধরে নিয়ে গেছে, সিমিলারলি একজন ধরা হলো যে তিনি আধ্যাত্মিক গুরু, তার ওখান থেকে পাওয়া গেল যে তাকে এক মাস আগে হলি আর্টিজনেরও এক মাস আগে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারপর তাকে আবার বের করা হয়েছে। এইগুলো বিষয়গুলো যে করছে সেটা একটা অবিশ্বাসের জন্ম দিচ্ছে, এবং এই অবিশ্বাসের জন্মটাই কিন্তু খুব ডেঞ্জারাস। এবং এটা আমার মনে হয় যে যদি আমি মনে করি যে 0.01% যদি আমাদের এখানে রেডিকালাইজ হয়ে থাকে, তাহলে বিশাল জনগোষ্ঠীর মধ্যে কিন্তু অনেক রেডিকালাইজেশন তো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই জায়গাটাতে যদি আমরা আরো কিছু অতিরঞ্জিত করি বা কোনো একটা কারণে এটাকে নিয়ে আমরা প্রশ্রয় দিতে থাকি, তাহলে আমরা দেখি 2005 সালে কিন্তু এই ধরনের একটা বলা হয়েছিল এটা নাই ওটা নাই সেটা নাই, এবং তারপরে কিন্তু আমরা দেখলাম আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। এখানে যে জিনিসটি বারবার বলা হয় যে আইএস নাই আইএস নাই, কিন্তু আইএস নাই সেটা আমি বলি, এখানে তো সিরিয়ার লোক নাই, ইয়েমেনের লোক নাই, বা কোনো বিদেশি লোক এখানে কোনো ঘাঁটি গাড়ে নেই, বাংলাদেশে ঘাঁটি গাড়ার মতো জায়গা নেই, বাট আইডিওলজি ইজ স্ট্রংগার দেন প্রেজেন্স। এবং এই আইডিওলজির উপরে যারা বিশ্বাস করছে তারা কিন্তু একটা দারুণ একটা বিশ্বাসের মতো তাদের মতে রয়েছে, যেখানে তারা তাদের লাইফ দিতেও দেয়ার নট দে ডোন্ট হেজিটেট, যেটার উদাহরণ হচ্ছে হলি আর্টিজন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে মোকাবেলা করব। গভর্নমেন্ট ভাষ্য অফকোর্স সরকারকে পদক্ষেপ নিতেই হবে, এখন সরকারি ভাষ্য বা ল এনফোর্সিং এজেন্সির ভাষ্য যদি বিশ্বাসযোগ্য না হয়, সেগুলো নিয়ে যদি সন্দেহ সৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা সেটা কিন্তু পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র ল এনফোর্সিং এজেন্সি ইউজ করলে সেটা যদি সিনসিয়ারলিও তারা কাজ করে সেখানেও অ্যাক্সেস হবে, সেখানেও মানবাধিকারের সমস্যা হবে, এবং ল এনফোর্সিং এজেন্সির ভিতরে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়, একটা মানসিক চাপ সৃষ্টি হয়, একটা ডিমোরালাইজেশন এফেক্টের সৃষ্টি হয়, একটা ব্যাটল ফটিং হয়, সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে যে পরিস্থিতি সেটাকে খুব স্বাভাবিক বলে আমি মনে করি না। যে কোনো সময় যে কোনো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়।
আমরা সৈয়দ মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে যাওয়ার আগে একজন শ্রোতার একটু মন্তব্য শুনে নিচ্ছি। হ্যালো,
সালাম আলাইকুম।
জি,
নাসির বলছি ঢাকা থেকে।
জি,
হলি আর্টিসানের দুর্ঘটনার পরে বেশ কিছুদিন গত হয়েছে, মানুষ বোধহয় খুব স্বাভাবিক নিয়মেই কিছুটা ভুলে গিয়েছিল, হঠাৎ করে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে, তাতে করে মানুষ আবারও ভীত ও বিভ্রান্ত। বিভ্রান্ত, কারণ আইসিস দাবি করছে এসব কর্মকাণ্ড তাদের নির্দেশেই হয়েছে। অন্যদিকে সরকার তা অস্বীকার করছে এবং তারা বলছে এ সকল সন্ত্রাসী তৎপরতার উদ্যোক্তা দেশের অভ্যন্তরেই বিরাজ করছে। এই বিভ্রান্তিকর সংবাদ জনসাধারণকে অনেকটা বিভ্রান্ত করছে এবং ঠিক মানুষ বুঝে উঠতে পারছে না কাকে বিশ্বাস করবে এবং তাদের জীবন একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। ধন্যবাদ।
জি শাহানা নাসির, আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমরা আমাদের এই অনুষ্ঠানের একেবারে প্রান্তিক পর্যায়ে এসে গিয়েছি প্রায়। জয়ন্তী দাশগুপ্ত কাচের ওধার থেকে ইশারা করছেন যে এখন বোধহয় পালা গোটানোর পালা। ভাই সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার সমাপনী বক্তব্য সংক্ষেপে।
যে কথাটা উঠে এসছে সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতার যে ক্রেডিবিলিটি, যে গ্যাপ, ফলে এই যে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান দিয়ে একমুখী নীতি দ্বারা এটা হবে না এবং তারা সত্যি সত্যি কি করছে সে সম্পর্কে যদি বিশ্বাস না থাকে জনগণের মধ্যে, জনগণের ব্যাপক সহযোগিতা পাওয়া যাবে না। এটা সত্যি এবং এই র্যাব যখন গঠন করা হলো আগের সরকার আমলে, বিএনপি সরকার আমলে, তারা নানা ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে এবং তখন তাদের দলের সমর্থকরা এটাকে বাধা দিয়েছেন। এখন সেই একই দলের সমর্থকরা এই সরকারের আমলে যখন একই ধরনের কর্মকাণ্ড হচ্ছে তাতে উষ্ণ প্রকাশ করছে। কোন সরকারি বাহিনী এই যে ক্রস ফায়ার করা উচিত না, বিনা বিচারে লোক হত্যা করা উচিত না, এটি বন্ধ হওয়া উচিত। আর এই যে আইএস এর দ্বারা আদর্শে যে রেডিকালাইজ আমাদের দেশে হচ্ছে, যেটা ব্রিগেডিয়ার শেখাওয়াত বলেছেন, সেটা সত্য কথা, কিন্তু এটা মোকাবেলার জন্য সংঘবদ্ধ ভাবে বৃহত্তর একটা মানে নাগরিক সমাজের, বিশেষ করে মূলধারার নাগরিক সমাজে, তাদেরকে ডিসক্রেডিট না করে, তাদেরকে নিন্দা ইত্যাদি না করে তাদের সবাইকে সংশ্লিষ্ট করা উচিত। বিশেষ করে যেহেতু ধর্মের নামে হচ্ছে, আমি বারবার আপনাদের অনেক অনুষ্ঠানে কথা বলেছি, আমাদের ধর্মীয় নেতাদেরও এর সাথে প্রকৃতভাবে সংশ্লিষ্ট করার জন্য চেষ্টা করা উচিত।
জি জেনারেল সাখাওয়াত, একদম সংক্ষেপে 30 সেকেন্ড।
না, খুব সংক্ষেপে যদি আমি বলি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, বাংলাদেশ কোন বিচ্ছিন্ন দ্বীপ নয়, এটা একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদেরকে থাকতে হচ্ছে। এখন তথ্য প্রযুক্তির যে ধরনের র্যাপিড প্রগ্রেস, এখানে আপনাকে রেডিকালাইজ হতে অবশ্যই সময় লাগে না। যেটা আমাদের দেশের যেটা প্রয়োজন ছিল বা এখনো আছে, সেটা হচ্ছে একটি কনসার্টেড এফর্ট। এখানে পলিটিক্যাল উইলের যেমন দরকার আছে, পলিটিক্যাল একটা ইউনিটির দরকার আছে, ন্যাশনাল কনসেনসাসের দরকার আছে, সেই সাথে আপনার এই বিষয়গুলো কেন করছে সেটা নিয়ে কিন্তু আমরা কখনো আলোচনা করিনি। এর অর্থনৈতিক খেসারত আমাদেরকে কি দিতে হচ্ছে এটা কিন্তু আমরা জনগণের সামনে তুলে ধরিনি। সবকিছু মিলে যদি এক কথা বলি, বাংলাদেশের পলিটিক্যাল পরিস্থিতি যতদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় না যাবে, একটা ট্রু ডেমোক্রেটিক প্রসেস এবং ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যদি তৈরি না হবে, সেখানে জবাবদিহিতার যদি অভাব থাকে, তাহলে আপনি এই ধরনের শক্তির মোকাবেলা করা
উত্থান। জি শ্রোতাদের সকল, জি শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট অতিথি উত্তরদাতা জেনারেল সাখাওয়াত হোসেন, সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সাংবাদিক আমির খসরুকে ধন্যবাদ জানিয়ে সরকার কবির উদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।